দিস ইজ কলকাতা টিভির পডকাস্ট নিউজ, আপনারা শুনছেন পডকা।
হ্যালো, ওয়েলকাম ব্যাক কলকাতা টিভি অনলাইন ডট ইন এ। আমাদের এই আড্ডা বছর শেষ থেকে শুরু হয়েছিল আর নতুন বছরকে স্বাগত জানাতে গান গল্প আড্ডা এর থেকে ভালো বিষয় আর কি হতে পারে। তাই কলকাতা টিভি অনলাইন ডট ইন এর এই যে বর্ষ শেষের যে মিজাজকে আমরা ধরে রেখেছিলাম, নতুন বছরে পা রেখে আপনাদের সকলকে বলতে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। 2023 খুব ভালো কাটুক প্রত্যেকের। যা যা আমরা পুরনো বছরে করে এসেছি তার থেকে কিছু নতুন তো করতেই হবে, পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনকে স্বাগত জানাতে হবে, আর কি করতে হবে, জমিয়ে আড্ডা দিতে হবে। কারণ বাঙালির কাছে উৎসব আনন্দ খাওয়া দাওয়া যেমন একটা পার্ট থাকে, ঠিক তেমন ভাবেই গল্প থাকে, আড্ডা থাকে, গান থাকে, ভালোবাসা থাকে, সিনেমা থাকে, আর এই সব কিছু যার সঙ্গে আমি এই আড্ডায় করতে চলেছি সে হচ্ছে সোহম মজুমদার। সোহম, অনেক অনেক স্বাগত তোমাকে, অ্যান্ড শুরুতেই হ্যাপি নিউ ইয়ার।
হ্যাপি 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 নিউ ইয়ার তোমাকে, অ্যান্ড সকলে যারা এই প্রোগ্রামটা দেখছে তাদের সকলকে আমি হ্যাপি হ্যাপি ভেরি হ্যাপি নিউ ইয়ার ফিল, হ্যাপি 2023।
হ্যাপি 2023। আর আমাকে তো তোমাকে দেখে বলতে হচ্ছে, মানে সেই শিবাতে আমি ফিরে যাচ্ছি। শিবা কেসে হো, কবির কা হাল কেসা হ্যায়?
কবির কা হাল তো পতা নেই, শিবা আচ্ছা হি হ্যায়, লগ রাহা হ্যায় তো আচ্ছা হি হ্যায়। ক্লিনিক কা কাম ছোড় দিয়ে আবি দুসরা প্রোফেশন পক রাহা হুঁ মে।
আচ্ছা, ক্লিনিক কা কাম মানে ক্লিনিকের কাজ, আর কবিরের মদ ছাড়ানোর জন্য নাকি তুমি গোপনে ওই মদ ছাড়ানোর ট্রেনিং নিচ্ছ, এরকম কি কিছু খবর রয়েছে?
প্রচুর এরকম তো একটা খবর রয়েছে, এরকমই একটা খবর রয়েছে, এরকমই একটা খবর হচ্ছে। কারণ মানে আমাকে, আমি একটা ব্যক্তির সাথে আমার দেখা হয়েছিল, একজন ব্যক্তির সাথে যার নাম তথাগত মুখার্জি। তথাগত মুখার্জি আমাকে এরকম একটা বলেছিল, তুই কি গোপনে মদ ছাড়াতে চাস? আমি তোকে কিন্তু একটা সিঙ্গেল সিঙ্গেল শটে মানে মদটা ছাড়িয়ে দেবো। তো সেই অর্থেই আমি তথাগত মুখার্জির সাথে কোলাবরেট করে একটা সিঙ্গেল শট গোপনে মদ ছাড়ান বলে একটা ছবি বানিয়ে ফেললাম, যেখানে আমি হয়তো কবির সিং সেটা দেখে সত্যিকারে ছাড়িয়ে দিতে পারে। আমার মনে হয় শিবার দিয়ে হচ্ছিল না, একটু অন্য পদ্ধতি ট্রাই করা উচিত, তাই আমি এই ফিল্মটা করলাম যাতে ও ছাড়তে পারে ব্যাপারটা।
যাক, এগুলো শুনে তো আমাদের দিল খুশ হয়ে গেল, কবিরের হবে নিশ্চয়ই দিল খুশ হয়ে গেল।
এ দেখো আমি এখনো পার্পল পরে আছি, পার্পল পার্পল ইজ দ্য কালার অফ দিলখুশ। তো পার্পল ল্যাভেন্ডার এয়ার আমাদের চারিদিকে, আমরা মানে দিলখুশ কি বলতো, মানে ছবিটা এখনো রিলিজ করেনি, 20 তারিখ রিলিজ করবে, সবাই যেন দেখতে যায় সেটা তো আশা করবই। কিন্তু তাছাড়া আমার মনে হয় দিলখুশের মেন অবজেক্টিভ হচ্ছে, ছবির থেকেও বেশি যেটা আমার মনে হয়, যে আমরা না এই প্যান্ডেমিকের পরে একটু ভালোবাসতে ভুলে গেছিলাম। আর আমার এটা পার্সোনালি মনে হয়, আমি সবার ক্ষেত্রে বলবো না, আমার পার্সোনালি এটা মনে হয় যে একটু ভালোবাসতে ভুলে গেছিলাম। দিলখুশ উইল বি দ্যাট সুইট রিমাইন্ডার দ্যাট ভালোবাসাটা ভালোই জিনিস, তো ওটা মিস করা উচিত না। তো আই থিঙ্ক দ্যাটস ওয়াই উই
ভুলে গিয়েছিলাম, এটা কেন মানে একটা হালকা ব্যথা লুকিয়ে আছে মনে হলো, মানে এরকম কি কোনো কোথাও প্রেম এসে চলে যাওয়া এরকম কিছু নাকি সত্যি দিল
দিল তো বহুত টুটা হ্যায় ম্যাডাম, এসা নেই হ্যায়, বাট ইটস মানে অ্যাবসলিউটলি পার্সোনাল কোনো কারণের জন্য বলছি না, এটা জেনারেলি আমি একটা আবহাওয়া পেয়েছি যে একটা, তুমিও দেখবে মানে মানে অনেক হিংস্রতা চলে এসছে, মানে এটা তোমরা আরো বেশি ফেস করবে হয়তো আমাদের চেয়ে। কিন্তু এই যে বলো ইন্টারনেট ট্রোলিং বলো কি যাই বলো, অনেক রকমের তো ট্রোলিং আজকাল হয়, শুধু ট্রোলিংও নয়, আমি আজকাল দেখেছি ইভেন মানে বাইরে বেরোলে যদি আজকে তুমি একটা মাংসও কিনতে যাও, তাদের মধ্যেও একটা মানে মানে একটা উইয়ার্ড মানে এনার্জি শেয়ার হয় সেটার মধ্যে, যেটা আগে খুব একটা আমেজটা ভালো লাগতো, এখন না সবাই কেমন টেনশনে আছে, একটা টেনশনে আছে সবার মধ্যে, একটা অন্য মানে খুব জিরো চিন্তা কি একটা বিষয় হয়তো, সেটার জন্যই হয়তো সবার জীবনে একটু ভালোবাসাটা মিসিং হয়ে গেছে। তো আশা করছি আমরা দিলখুশ দিয়ে সেটা ফিরিয়ে দিতে পারো,
দর্শকদের কলকাতা টিভি দর্শকদের জন্য তুমি একটু যদি দিলখুশের গল্পটা অল্প হলো একটু যদি গল্পটা বলো।
গল্পটা প্রাইমারি মূলত ভাবে হচ্ছে যে চারটে জেনারেশনের কাপল, তাদের ভালোবাসার গল্প, তারা একদমই একে অপরের জন্য মিশ্রিত, তো তারা কিভাবে প্রেম আদেও খুঁজে পায় কিনা সেটাই হচ্ছে গল্পটার মূল বলতে পারো মূল বক্তব্য, কিন্তু তাছাড়াও অনেক কিছু
খুঁজে পাবে কিনা সেটা।
তাছাড়া দেখো এটা তো আর কি নতুন কিছু নয়, এরকম গল্প হয়তো আগেও হয়েছে, হয়তো পরেও আরো হবে। আমাদের মধ্যে নতুনত্ব এটাই ছিল যে প্রথমত রাহুল দার ভিশনটা, যে রাহুল মুখার্জি আমাদের যিনি পরিচালক, যে যেভাবে এই গল্পটাকে গঠন করেছে সেইটা, আর আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে সোশ্যাল মিডিয়াটা প্রেমের কাহিনীগুলোকেও এফেক্ট করছে সেইটার একটা মূল ভূমিকা কিন্তু আছে এই গল্পতে। কি আছে সেটা গল্পটা দেখেই দর্শক জানতে পারবে,
হলে গিয়ে দর্শকদের দেখতে হবে। আচ্ছা একটা কথা বলো, এই যে তুমি কার্তিকেয় আরিয়ানের ধামাকাতে একটা খলনায়কের ভূমিকা, ব্রহ্মা জানেন গোপন কর্মটিতে ভীতাভরী চক্রবর্তীর একদম সহজ সরল সাদামাটা একজন স্বামীর চরিত্র, মানে এই এক্সপিরিয়েন্সটা কি, এই চেঞ্জ ওভার গুলোর জন্য তোমাকে কি করতে হয় বা কতটা চ্যালেঞ্জ নিতে হয়, মানে তোমার কাছে দুটো আলাদা আলাদা ক্যারেক্টারের জন্য তোমার পড়াশোনাটা কি?
পড়াশোনার আগে আমি একটা জিনিস বলবো, তুমি জিজ্ঞেস করলে যে আমাকে কি করতে হয়, প্রচুর প্লেনের টিকিট কাটতে হয়, এই বারবার বম্বে টু ক্যালকাটা, বম্বে টু ক্যালকাটা করতে করতে আমার অর্ধেক খরচা এখানেই হয়ে যাচ্ছে, সবাই মলডিভস বেরিয়ে যাচ্ছে, আমায় সেই বম্বে টু ক্যালকাটা, বম্বে টু ক্যালকাটা করতে হচ্ছে। কিন্তু যাই হোক,
উপকার মধ্যেও কিন্তু এই জার্নিটা খুব স্পষ্ট হয়ে গেল যে এই স্ট্রাগলটা এখনো হয় নেপোকিট বলে। এই যে আমার পরের কোশ্চেন সেটাই ছিল যে বম্বেতে সত্যি এই যে এই ট্রেনটা কি সত্যি আছে নাকি এটা একটা জাস্ট মিডিয়ার প্রচারের জন্য?
আসছি আমি ওটা, ওই 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 উত্তরটা আসছি। আর যদি আমি আমার আমার চরিত্রটা নিয়ে বলি, যে দেখো আমি না সবসময় মনে করি যে ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউর টিম, এটা তোমরাও জানবে, ঠিক আছে? আজ এই কলকাতার টিভিতে তুমি যখন অ্যাজ অ্যান অ্যাঙ্কার প্রেজেন্টেড হচ্ছ, আমরা যখন এই ইন্টারভিউটার জন্য প্রিপেয়ার করছিলাম, আরো চারটে লোক আরো চারটে জিনিস করে আমাদেরকে দুজনকে বসিয়েছে একে অপরের সাথে কথা বলার জন্য, সো উই আর অ্যাজ গুড অ্যাজ আর টিম। তো আমার মনে হয় আমি যেগুলো যে কটা কাজই করেছি সবকটা কাজ খুব বেঁচে চুনে এই জন্যই করেছি, বিকজ আই ওয়াজ অলওয়েজ সার্চিং ফর দ্যাট গুড টিম। আমার পরিচালক কিরকম হবে, নতুন পুরনো আমার কাছে ম্যাটার করে না, তুমি কতটা প্যাশনেট আর তুমি এই গল্পটা কতটা বলতে চাও সেটা আমার কাছে ম্যাটার করে। আর ডেফিনেটলি কয়েকটা ক্ষেত্রে এত সিনিয়র ফিল্ম মেকার্স হয়, ইউ জাস্ট গিভেন টু দেম, মানে তুমি জাস্ট সারেন্ডার করে দাও। মানে আমি ধামাকার কথা যদি বলি, রাম মাধবানি ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র ফিল্ম মেকার্স আমাদের ইন্ডাস্ট্রিতে, উনি অ্যাকশনস প্রচুর করেছেন, ফিল্মস হয়তো অনেক কম বানিয়েছেন, কিন্তু ওনার যে টেকনিক্যাল ডেপথ মানে সবকিছু নিয়ে ফিল্ম মেকিং এর ব্যাপারে, আমার মনে হয় না অনেকের সেটা আছে ইন্ডিয়াতে বসে অ্যাটলিস্ট, ঠিক আছে? তো সেই সেই মানুষটা যখন তোমাকে এরকম বিনম্রতার সাথে কথা বলছে, বলছে যে সোহাম ইউ হ্যাভ টু ডু হোয়াট ইউ হ্যাভ টু ডু, আর আমাকে লিটারালি, আমি বলে না গিভেন মি উইংস টু ফ্লাই একটা কথা আছে ইংরেজিতে, হি লিটারালি গেভ মি দ্যাট। আর সেটা সেম করেছে শিবুদা নন্দিতা ম্যাম, অরিত্র মুখার্জি যখন আমি ব্রহ্মা জানেন করেছিলাম, মানে অল অফ দেম, আই ডোন্ট নো ওয়াই, এটা আমার সৌভাগ্য বলতে পারো, সবসময় আমাকে না একটা ছাড় দিয়ে রেখেছিল যে সোহাম তো আশা করছি ও চরিত্রটা হয়তো চরিত্রায়নটা ভালো করেই প্রিপেয়ার করবে, আর সেই সুযোগটাও আমাকে দিয়েছে। সিমিলারলি আমার কো অ্যাক্টার্সরা, সেটা কার্তিক আরিয়ান হোক, রীতা বড়ি হোক, শাহিদ কাপুর হোক, এখন মধুমিতার সাথে আমি কাজ করলাম, মাঝখানে আমি আরো অনেকগুলো ফিল্ম করেছিলাম তাদের সাথেও হোক, আই হ্যাভ অলওয়েজ মানে লাকিলি মেড ভেরি গুড অ্যান্ড কোলাবোরেটিভ কো অ্যাক্টার্স। আর সেটা যখন হয় না না প্রবলেম হয়, মানে ওটা না হলে সত্যি প্রবলেম হয়, কারণ আমি বাকিদের ক্ষেত্রে অনেকবারই শুনেছি যে ওই কোলাবোরেশনটা যেই বাজে হয়ে যায় তখনই সবকিছু মানে বাজে হয়ে যায় আর কি, মানে যেটা যেটা হয়
পরেরটাকে এফেক্ট করবে। এক্স্যাক্টলি। এবার আমার ওই যে পরের যে প্রশ্নটা, মানে এই জার্নিটা তুমি এক্সপ্লেন করলে এবং তারপরে অবশ্যই কবির সিং একটা, তুমিও কি সেটাকে মাইলস্টোন হিসেবে দেখছো এখনই?
আমার কাছে অ্যাকচুয়ালি আমার প্রথম ফিল্ম দৃষ্টিকোণ যেটা আমি কৌশিক গাঙ্গুলির সাথে করতে পেরেছিলাম, মানে কৌশিক গাঙ্গুলি আমাদের ভারতের একটা ডিস্টিংগুইশড ডিরেক্টর, যিনি অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ডস পেয়েছেন, শুধু তার জন্যই নয় ওনার ভিশনের জন্য শি ইজ এ ভেরি ডিস্টিংগুইশড ডিরেক্টর। আজকে যদি কৌশিক গাঙ্গুলি, আমি নিজেকে মনে করি যে আমি এখনো অনেকটা স্পষ্টতা বাকি বাংলা শেখার জন্য, ঠিক আছে? মানে আমার নিজের মা মাস্টার্স ইন বাংলা, কিন্তু আমার মাঝে সময় মনে হয় যেহেতু আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে অনেক সময় পড়েছি না, এটা আমার লজ্জারই ব্যাপার যে অনেক সময় একটা বাক্য বলতে গেলে আমরা কয়েকটা ইংরেজি শব্দ ব্যবহার করে ফেলি, এটা আমার কাছে একটা লজ্জা ব্যাপার, কিন্তু আমি কৌশিক স্যারের কাছ থেকে তো শিখেছিলাম যে কিভাবে কথা বলতে, মানে এত সুন্দর কথা বলেন উনি, আমি তো যা শুনে যাই। তো আমার কাছে সবটাই মাইলস্টোন জানো তো, মানে আমি যখন একটা ব্রহ্মা জানেন গোপন কর্মটিও করছি শিবুদাদের সঙ্গে, ডেফিনেটলি একটা মাইলস্টোন। আমরা যখন ইফিতে গেছিলাম, গোয়াতে একটা ফেস্টিভ্যাল হয় ইফি বলে, তো সেখানেও গেছিলাম, ওটাও একটা মাইলস্টোন। কবির সিং ডেফিনেটলি একটা মাইলস্টোন ইন টার্মস অফ কি বলতো, যে ওই একটা হয় না যে ইউ কাম ইন টু দ্য ওয়ার্ল্ড ম্যাপ, মানে তোমায় লোকজন এবার চিনে গেল, এবার তোমাকে নিয়ে হয়তো কয়েকটা জিনিস, এরকম নয় যে আমাকে এখন আর অডিশন দিতে হয় না, অডিশন এখনো দিতে হয়, কিন্তু ওই অডিশন প্রসেসটা একটু স্ক্রিন হয়ে গেল যে না, সোহামকে আমরা এই চরিত্রগুলোর জন্যই অ্যাপ্রোচটা করতে পারবো, তো তার জন্য ওগুলো অনেকটা সুবিধা হয়ে যায় হয়তো। তো সেক্ষেত্রে ডেফিনেটলি কবির সিং হেল্প মি আ লট। হ্যাঁ
মানে মুম্বাইতে কি হঠাৎই এই সুযোগগুলো আসে, মানে কিভাবে প্রিপারেশন নাও তার জন্য?
মানে তুমি কবির সিং এর ব্যাপারে জিজ্ঞেস করছো না জেনারেলি জিজ্ঞেস করছো?
পর তোমার এই যে জার্নিটা, যখনই ধরো আমি যে আগে একটা প্রশ্ন করলাম, এই যে নেপো কিড, মানে এটা কি সত্যি নাকি এটা মিডিয়াকে একটা ধোঁয়াশার মধ্যে রাখা বা একটা প্রচারের অঙ্গ? বলিউডে কিভাবে কাজ পেতে গেলে, তুমি এখনো বলছো যে কবির সিং হয়েছে ঠিকই, কিন্তু তোমাকে এখনো অডিশন দিতে হয় এবং আগামীতেও সেটা হবে কিনা সেটা তোমার চয়েস অফ, বাট প্রলোভন আসে কিনা, কিভাবে কাজ পাওয়া যায়, এই পার্টটা যদি একটু বলো।
তোমাকে আমি একটা সিম্পল জিনিস জিজ্ঞেস করছি, আমরা ছোটবেলায় তো মা বাবার কাছ থেকে একটু হলেও পকেট মানি পেতাম, কারেক্ট? পেতাম তো, সেটা তো খুব একটা যে একটা বয়সের পর কি হোয়াট এভার, মানে তখন তখন আমরা যে স্যালারিটা আর্ন করতে পারবো ওরকমও বয়স না, কিন্তু আমরা একটা পকেট মানি পেতাম, কিন্তু ওই পকেট মানিটা যে আমরা আর্ন করেছি সেরকমও কিন্তু ব্যাপার নয়, ওই বাণিজ্যটা যে আমরা আর্ন করেছি বলেই আমরা ওই পকেট মানিটা পাচ্ছি তা কিন্তু নয়। আমাদের জাস্ট মা বাবা হয়তো ভালোবেসেই বলতো যে আচ্ছা দুর্গাপূজা আসছে, তুই 500 টাকা নিয়ে যা, তুই বন্ধুদের সাথে আনন্দ করিস বা সামথিং। এবার ব্যাপারটা হচ্ছে ওইটা পেয়ে ডেফিনেটলি ওটা পেয়েও আমাদের ভালো লাগতো, কিন্তু ফার্স্ট টাইম যখন নিজের স্যালারিতে বাইরে খেতে গেছিলাম ওটার একটা আলাদা মজা আছে। সো অডিশন দিয়ে একটা কাজ পাওয়ার কিন্তু একটা আলাদা, মানে এটা আমি ঠিক যারা দেয় না অডিশন তাদেরকে বোঝাতে পারবো না, যারা দেয় আর যারা ওই অডিশন গুলো দিয়ে একটা কাজ পায় সেটার কিন্তু একটা আলাদা মেরিট আছে। আমি একবারও বলবো না যে নেপোটিজমটা এক্সিস্ট করে না, যে এটা কমপ্লিটলি একটা মিডিয়া আই ওয়াশ বা সামথিং, কিন্তু আমি আর ওই বিষয়গুলো নিয়ে কমপ্লেনই করতে চাই না, কারণ সবার আলাদা আলাদা স্ট্রাগলস আর আলাদা আলাদা ডিরেকশনস তৈরি হয়ে গেছে। তুমি যতটা নেগেটিভলি ওই জিনিসগুলো নিয়ে ভাবতে থাকবে তোমার নিজস্ব জার্নিটা কিন্তু এদিক ওদিক হয়ে যাবে। কারণ আমি যখন ধরো কবির সিং পেয়েছি, আমি তো কোনো নেপোটিজম, মানে আমার বাবা মা দাদু দিদা কেউ এই জিনিসের রিলেটেড নয়, আমি একটা অডিশন দিয়ে পেয়েছি, তারপরের দিকেও যা যা কাজ করেছি, ধামাকা বলো, আমার একটা নতুন কাজ আসবে পিপ্পা, এখনো আমি দুটো কাজ করছি, সবকিছুই আমি মোটামুটি অডিশন দিয়ে পেয়েছি। আর আমার আমাকে ওই যেহেতু আমি বোম্বেতে হয়তো একটু নাম করেছি বলে এখানকার লোকজন আমাকে ভালোবাসা দিয়েছে বলে হয়তো এখানে কয়েকজন অডিশন ছাড়াই কয়েকটা কাজ দিয়েছে, কিন্তু আমি সবসময় ওপেন থেকেছি যে অডিশন যদি দিতে হয় আমি কিন্তু দিতে রাজি আছি। তো আমার কাছে ওই ব্যাপারটা বড় কথা না, কিন্তু নেপোটিজম এর ব্যাপারটা কি বলতো, ইট ডাজ এক্সিস্ট, কিন্তু আমি আর অতটা ওটাকে পাত্তা দিইনি। আমি যদি ওদেরকে মানে যদি আমি কম্পিটিটিভ অ্যাট অল হই, আমি ওদের ক্রাফটে হারিয়ে দেখানোর চেষ্টা করব, হারিয়ে তো ওরকম করে হার জিত তো এটাতে নেই, কিন্তু চেষ্টা করব যাতে আমি ক্রাফটটা দিয়ে এগিয়ে নিয়ে যেতে যাই, কারণ অডিয়েন্সকেও ওইভাবে রিসেপটিভ হতে হবে। আমরা বলে গেলাম যে নেপোকিড নেপোকিড নেপোকিড, আলটিমেটলি অডিয়েন্সটা কিন্তু ওদেরকেই হয়তো দেখতে পছন্দ করবে, অ্যান্ড অল অফ দ্যাট, সিনেমা যখন বেরোয় হয়তো ওদেরকেই দেখছে, আমাদের সিনেমাগুলো ওইভাবে অনেক সময় দেখতে যায় না, কিন্তু আজকে যখন কার্তিক আরিয়ানের একটা ফিল্ম বেরিয়েছে, যখন ওইটা একটা সুপার হিট হয়ে যায় তখন আমাদের ভালো লাগে যে একটা ইন্ডাস্ট্রি আউটসাইডার হয়েও মানে সে একটা বড় কাজ করে দেখালো, কিন্তু সেটার পেছনে না অনেকটা বড় মেশিনারি কাজ করে, ওটা একা কখনো ওরকম করে হয় না, মানে অনেক কিছু, এভরিথিং হ্যাজ টু ফল ইন প্লেস এট দ্য রাইট টাইম, তোমার স্ক্রিপ্ট ভালো হতে হবে, তোমার সিনেমা রিলিজ করার টাইমিংটা ঠিক হতে হবে, অডিয়েন্স ওই সময় ওই সিনেমাটা নেবে কিনা। কারণ তুমি যদি মনে করে দেখো, আমি যদি কার্তিক আরিয়ানের ফিল্মের কথা বলি, ভুল ভুলাইয়া 2 রিলিজ এট আ ভেরি গুড টাইম, এটাই যদি একটা ভুল টাইমে রিলিজ করতো হয়তো এতটা সাকসেসফুল পেতো কিনা আমরা জানি না, বা কবির সিং ও তুমি যদি দেখো, ইট রিলিজ এট আ ভেরি গুড টাইম, সো এরকম করে মানে টাইমিং, অডিয়েন্স সেই সময় কি চাইছে, অনেক কিছু ম্যাটার করে যায়। আর পোস্ট প্যান্ডেমিক না অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তো সেগুলো আমাদেরকেও একটু খুঁটিনাটি করে দেখতে হবে।
একটা একটা কথা খুব শোনা যায় যে বলিউডে কাজ করতে গেলে কন্ট্যাক্ট থাকলেই হয়ে যায়, এটা কি সত্যি নাকি সত্যি এখনো অভিনয় জানাটা বা করতে পারাটা ভীষণ জরুরি? তুমি যেটা বললে যে একটা মেশিনারি কাজ করে ঠিকই, কিন্তু এটাও তো আমরা দেখেছি যে অমুক তারকা অমুক ফ্র্যাঞ্চাইজিতে গেল, সে ক্লিক করলো না, কিন্তু অমুক তারকা অমুক ফ্র্যাঞ্চাইজি নাম্বার টু তে যখন তাকে দেখা যাচ্ছে, বা ভুলভুলাইয়া টু এর কথাই যদি বলে নিই, শুরুর দিকে লোকে বলতে শুরু করলো যে না সেটার জন্যই, ফ্র্যাঞ্চাইজির জন্যই এটা এত সফল হলো, কিন্তু সত্যি লাস্টে যখন এত কোটি টাকার বিজনেস হয় মানুষ তো সেটা বলে যে হ্যাঁ নির্দেশক বা অভিনেতা অভিনেত্রী তাদেরও ক্রেডিট রয়েছে।
অবশ্যই পুরো টিমের ক্রেডিট থাকে, আমি সেটাই ওইটাই মেশিনারিটা বলছি, পুরো টিমের ক্রেডিট, মানে এটা স্ক্রিপ্টের ক্রেডিট আছে। যখন ধামাকাও অনেক মানুষে নেটফ্লিক্স এ দেখেছিল, এটা কিন্তু পুরো রাম আদবানির পুরো টিমের ক্রেডিট, আমার ক্রেডিট নয়, কার্তিক আরিয়ানের একার ক্রেডিট নয়। ডেফিনেটলি কার্তিক আরিয়ান একটা সিনেমায় থাকলে সেটা একটা আইবলস পাবেই, কারণ ও এত বড় একজন স্টার, কিন্তু সিনেমাটা যদি খারাপ হয় কেউ কেন দেখবে, মানে এটা তো এটা একটা খুব বেসিক বেসিক ব্যাপার। আর তুমি যেটা জিজ্ঞেস করলে যে কন্ট্যাক্ট দিয়ে হয় কিনা, দেখো ব্যাপারটা হচ্ছে তুমি ওই কন্ট্যাক্ট গুলো দিয়ে একটা কাজ পাবে, দুটো কাজ পাবে, তিনটে কাজ পেয়ে গেলে 4 নম্বর কাজটা গেলে তোমার ক্রাফটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। সেটার সময় কিন্তু কোনো কন্ট্যাক্টও তারপরে ওরাও মুখ ফিরিয়ে নেয়, কারণ ওরাও জানে যে এটা একটা ব্যবসা, তো ওদেরকেও তো একটা মানে মানানসই ভাবে প্রেজেন্ট করতে হবে না। সে সিমিলারলি যারা ধরো অনেকেই আছে ভালো অ্যাক্টিং জানে কিন্তু হয়তো সুযোগ পায় না, কারণ ওদের হয়তো সেই এক্স ফ্যাক্টরটা মিসিং, দুদিকেই কিছু না কিছু হয়তো মিসিং হতে পারে, কিছু না কিছু হয়তো ভরপুর হতে পারে। তো যে যেভাবে তাদের স্ট্রেংথস আর উইকনেসেস গুলোকে হ্যান্ডেল করতে পারবে, আমার মনে হয় সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে।
কলকাতা টিভির দর্শকরা জানতে চায় তোমার বলিউডে আপকামিং কি কি প্রজেক্ট রয়েছে, কিসের উপর এখন কাজ চলছে বা করতে চলেছো?
আমি জাস্ট একটা ফিল্মের শুট শেষ করেই আমাদের দিলখুশের প্রমোশন যে চলে এসেছিলাম, সেটা একটা ম্যাডক প্রোডাকশন হাউস বলে, যারা স্ত্রীর মতন ফিল্ম বানিয়েছে, তাদের সাথে আমি একটা ফিল্ম করলাম। ফিল্মটার নাম এখনো ডিসাইডেড হয়নি, ওটা একটা ওয়ার্কিং টাইটেলই আমরা কাজ করছিলাম, সেটা নেক্সট ইয়ার রিলিজ করবে। তাছাড়া আমি একটা ফিল্ম লাস্ট ইয়ার শুট করেছিলাম যেটার নাম পিপ্পা, যেটা আনফর্চুনেটলি আমাদের ডিসেম্বরে রিলিজ করার কথা ছিল, কিন্তু যেহেতু ওটা একটু কয়েকটা গ্রাফিক্স এর কাজ এন্ড ভিএফএক্স এর কাজ বাকি আছে বলে একটু পরে হয়তো রিলিজ করবে, এখনো আমরা রিলিজ ডেটটা জানি না, যখন জানতে পারবো ডেফিনেটলি জানাবো। এটা ডিরেক্ট করেছে রাজা মেনন স্যার, যিনি এয়ারলিফট বানিয়েছিলেন। তাছাড়া আমি একটা অ্যামাজন প্রাইমের শো করতে চলেছি, যেটার ব্যাপারে আমি বেশি ডিটেলস দিতে পারবো না এখনই, কারণ আই এম নট অ্যালাউড টু, বাট ইয়া মানে এইটুকুনি বলতে চাইবো দ্যাট আই এম ভেরি হ্যাপি অ্যান্ড 2023 লুকস ভেরি প্রমিসিং।
বেশ, মানে আচ্ছা আমি এত কিছু কথার মধ্যে আমি শুরুতেই এই কথাটা বলবো ভেবেছিলাম, কলকাতা টিভির দর্শকরা কিন্তু এখনো অনেকেই বোধহয় জানেন না, সোহম কিন্তু অভিনয়ের সঙ্গে সঙ্গে গানটাও খুব ভালো গায়, এবং ইন্টারভিউ শুরুর আগে ও কথা দিয়েছে আজও একটা গান শোনাবে, কি গান শোনাবে?
হ্যাঁ ডেফিনেটলি আমি একটা প্রথমে খালি গলায় গান শোনাচ্ছি, তারপরে আমি একটা হিন্দি গান তোমাদের শোনাবো যদি তোমরা অনুমতি দাও।
নিশ্চয়ই দেব।
আমি আগে আমাদের আমাদের দিলখুশের একটা গান আছে, বিবাহী ফোন তোমাকে চায়, সবজুহাত তোমাকে চায়, দেখা দেয়া তোমারই দায়, বলো তোমায় পাবো কোথায়, বিবাগি ফোন তোমাকে চায়, সবজুহাত তোমাকে চায়, দেখা দেয়া তোমারই দায়, বলো তোমায় পাবো কোথায়, তো পাবো কোথায় তা না ভুলে গেছি তারপর লিরিক্সটা, তো এরকমই কিছু একটা যায়। নীলদা আমাকে মাফ করে দিয়ে, আমি গিটারটার এই এই কর্ডস গুলো তোলা হয়নি, আমি এটা নীলাকে বলেছিলাম পাঠাতে, এখনো পাঠাইনি, কিন্তু আমি পরের বার যখন তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করব বা তোমার সাথে আলাপ হবে তখন ডেফিনেটলি আমি গানটা গিটারে শোনাবো তোমাকে, আপাতত তোমাদের একটা অন্য গান উপহার দিচ্ছি। এই গানটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে মোহিত চৌহানের গাওয়া, ও যখন মোহিত চৌহান হয়নি, মানে ও যে এখন এত বড় সিঙ্গার হয়ে গেছে। তো ওর একটা ব্যান্ড ছিল সিল্ক রুট বলে, সেটার একটা গান, জরা নজর উঠা কে দেখো বেঠে বেখবর মুঝসে কিউ ইতনে বুরে ভি হম নহি, জরা নজর উঠা কে দেখো বেঠে হম নহি বেখবর মুঝসে কিউ ইতনে বুরে ভি হম নহি, তেরি আঁখো কা জল পুরি দুনিয়া মে, দুনিয়া কি ইস ভীর মে সবসে পিছে হম খড়ে।
ক্যা বাত! গানটা কি শুধু মানে ফ্রি টাইমে নাকি শখে একদম টাইম বের করে?
অ্যাকচুয়ালি কি বলতো, এটা এটা একটা বড় গল্প আছে। আমি আমি পড়তাম হচ্ছে ডন বস্কো স্কুল পাঁচটার কাছে আমাদের কলকাতায়। তো ওখানে আমাদের যা হয় ওয়েস্টার্ন ব্যান্ড মিউজিক কম্পিটিশন গুলো হতো, তো আমি আমার স্কুলের ব্যান্ডে ছিলাম। তো ওখান থেকে আমার মানে ছোটবেলা থেকে গান গাওয়ার খুব শখ। মা বাবা চেষ্টা করেছিল যে আমি গানের স্কুলে ভর্তি হয়ে গানটা প্রপারলি শিখি, করেও ছিলাম 1-2 বছর, হাওয়াইন গিটারও শিখেছিলাম 8 বছর প্রায়। তো মিউজিকের সাথে আমি বরাবরই একটু মানে ইনক্লাইন ছিলাম মিউজিকের প্রতি, বেসিক্যালি এন্টারটেইনমেন্টের প্রতি, জানো তো, মানে আই লাভ এন্টারটেইনিং পিপল, মানে আমার ভালো লাগে সবাই যাতে হাসি খুশি থাকে। ছোটবেলায় তো ওটা হতোই যে মা বলে দিত একটু নেচে দেখা, আমিও নেচে দিই, তো তো ওইসব তো হতো। হ্যাঁ, তো ওখান থেকেই আর কি মানে ইন্টারেস্টটা পাওয়া, তারপর স্কুল ব্যান্ডে গাওয়া। কিন্তু তারপরে যেই আমি কলেজে উঠলাম, আমার দুই সাঙ্গপাঙ্গর সাথে আমরা একটা নাটকের দল তৈরি করে ফেলি, আর খুব পাগলামি করতাম। আমাদের নামও ছিল ম্যাড অ্যাবাউট ড্রামা, শর্ট এ ম্যাড। তো হ্যাঁ, মানে এই পাগলামিটার সূত্রেই আবার অভিনয়ে আসা।
নিউ ইয়ারে কি প্ল্যান করেছো? 2023-এ কোনো কিছু স্পেশাল করার ইচ্ছে রয়েছে?
এই তোমার সাথে প্রথম কথা বললাম, এটাই তো স্পেশাল। এটা স্পেশাল হলো আমি না প্ল্যান করি না, এই র্যান্ডমনেসটা ভালো। আমি আই এম প্ল্যানিং, হ্যাঁ একটা জিনিস প্ল্যান করেছি যেটা তোমাকে আগেও একটু বললাম, আমি চেষ্টা করছি এটা বাংলায় বলার। আমি একটা মানে ওই মানে আমি জানি না whether it's the right word or not, আমি দয়ার একটু প্রচারক হতে চাই, মানে আই ওয়ান্ট টু বি দ্য প্রপাগেটর অফ কাইন্ডনেস। আই ডোন্ট নো ওয়াই আই এম ফিলিং দ্যাট, মানে আমি ওই ফেজটার থ্রু যাচ্ছি যেখানে আমি মনে করছি যে একটু কাইন্ডনেস দরকার দুনিয়ায়, মানে একটু
এটা
সবাই যাতে।
এটা কি এই জন্য আমরা শুরুতে যে যে গোপনে মদ ছাড়ান বা তুমি কবিরের জন্য বন্ধু হিসেবে যেটা করেছো তুমি সেটা রিয়েল লাইফেও করতে চাও? মানে হোয়াট কাইন্ড অফ
আমি
কাইন্ডনেস?
আমি 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 অ্যাকচুয়ালি ভালো বন্ধু, মানে এটা আমার বন্ধুদেরও জিজ্ঞেস করে দেখতে পারো, আমি অ্যাকচুয়ালি হয়তো কয়েকজনের লাইফে নিজেও সেবা হয়ে মানে ছিলাম, মানে হয়তো অতটা এক্সট্রিমেও আমার কোনো বন্ধু ব্যবহার করেনি, কিন্তু আমি ভালো বন্ধু, আর আমার ভালো ভালো রাখতে ভালো লাগে আর ভালোবাসতেও ভালো লাগে। সো আমি একটু চাই যে দুনিয়াটা না আবার একটু কাইন্ড হয়ে যাক। আমি না যত বড় হচ্ছি তত দেখতে পাচ্ছি আর কি হলো এই ব্যাপারটা, কি এই মানুষগুলো তো এরকম ছিল না, কি হয়ে গেল, মানে আমার কাছে ওই ওই রিয়ালিটিটা এখনো একটু অ্যাকসেপ্ট করাটা ডিফিকাল্ট, যে এ আমরা বড় হয়ে যাচ্ছি আর বড় হলেই সবাইকে এরকম নিষ্ঠুর হয়ে যাচ্ছে, মানে দরকার নেই তো এটা হওয়ার। সো মানে ওই কাইন্ডনেসটা যাতে বজায় রাখে সবাই সেটাই চাই।
আচ্ছা, প্ল্যানিং তো তুমি বললে না, এড়িয়ে গেলে, অল্প একটু বললে, কঠিন সময়, বুঝতে পারছি সবারই কঠিন সময়, কিন্তু 2023 নাকি এখনো অনেক দেরি আছে, যে মানে সিঙ্গেল সোহম কি মিঙ্গেল করবে নাকি আবি দিল্লি বহুত দূর হ্যায়?
কে বললো আমি সিঙ্গেল? আমি তো বলিনি, তুমি অ্যাজুম করে নিলে।
ও আচ্ছা, বলো তাহলে কি প্ল্যানিং রয়েছে?
ওরকম কোনো প্ল্যান করি না গো, মানে দেখো ব্যাপারটা হচ্ছে আমাকে সবকিছু রিসপেক্ট করে চলতে হবে, সবার নিজস্ব এক একটা ডিসিশন আছে, আমি একা তো ডিসিশন মেকার হব না যদি একটা রিলেশনশিপ হয়, সবার নিজস্ব একটা লাইফ আছে, তাদের নিজস্ব কয়েকটা রেসপন্সিবিলিটিস আছে, আমি ওইসব প্ল্যান করে চলি না। যেটা হবে সেটা খুব ন্যাচারালি আর অর্গানিক্যালি হোক, কারণ এই জিনিসগুলো প্ল্যান করলেই আমার মনে হয় বেশি কেটে যায়, তার চেয়ে প্ল্যান না করাটা বেটার। আর আমি যা লাইফে ভালো ভালো জিনিস যা যা পেয়েছি, এই যে আমরা এত কিছু নিয়ে কথা বললাম, সবকটা আনপ্ল্যান, এরকম কোনো প্ল্যান ছিল না যে আমি বোম্বে যাব, আমি কবির সিং পাবো, আমি ধামাকা পাবো, সব আনপ্ল্যান। প্যান্ডেমিক ইজ দ্য বিগেস্ট আনপ্ল্যান্ড থিং দ্যাট হ্যাড হ্যাপেন্ড টু আস, রাইট? তো ওগুলো যখন আমরা পেরিয়ে উঠতে পেরেছি, আমার মনে হয় বাকিটাও পেরে যাবো আনপ্ল্যান্ডটা। হ্যাঁ, এইটুকুনি মাথায় রাখতে হবে যে আমরা
মহিলা ফ্যানদের মনটা তো ভেঙেই দিলে বছরের শুরুতে,
না না না
তো তাদেরকে
আমার মনে
সামলাও
হয়
কিভাবে?
এখন
কলকাতা যখন আসো মানে তখন কি ওই ডন বস্কোর ওই গানের ক্রেজটার জন্য নাকি এই শিবার জন্য? শিবা শিবা বলে কি কেউ চিৎকার করে?
সে চিৎকার হয়তো অনেকে করেছে, কিন্তু আমি বলতে চাই ওরা আমার মনে হয় আমার হাসিটা ওরা পছন্দ করে, তো আমি হেসে দেবো। হাসতে আর কত টাকা তো লাগে না,
বেশ, মন ভাঙতেও লাগে না।
না মন ভাঙতে টাকা লাগে না, কিন্তু আমি মন ভাঙতে কারোর চাই।
তুমি শুরুতেই বললে টাকা খরচ হয়ে যাচ্ছে বিমান ভাড়ায়, তোমাকে বারবার করে যেতে
হ্যাঁ
হচ্ছে,
হ্যাঁ হ্যাঁ অনেক হয়ে যাচ্ছে অলরেডি, তো এগুলো একটু
তো
আমাকে তো মানে
মুম্বাইতে সেটেল হওয়ার প্ল্যান?
দেখো, বোম্বেতে আমার বাড়ি অলরেডি একটা আছে, আমি পুরোপুরি ওইভাবে
আচ্ছা,
সেটেল কখনোই হতে পারবো না, কারণ কলকাতা আমার প্রচন্ড প্রিয় একটা শহর। মানে লোকজন
এক্স্যাক্টলি।
খুব কমপ্লেন করে জানি, কিন্তু কলকাতা কলকাতা বস, এটা অল্টারনেটিভ হয় না। এই 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 শহরের একটা আলাদা পেস আছে, সেই পেসটাই আমি অপারেট করতে খুব ভালোবাসি।
সত্যি দারুণ লাগলো তোমার সঙ্গে আজকে আড্ডায়। নতুন বছরের শুরুটা এভাবেই জমজমাটি আড্ডা হোক, বাঙালিয়ানা থাকুক, কাজ থাকুক, ব্যস্ততা থাকুক, ভালোবাসা থাকুক, এবং গ্রোথটা যেটা তুমি তোমার জীবনে চাইছো সেটা আমাদের তরফ থেকে তোমাকে বেস্ট উইশেস তার জন্য। এত কিছু ভালো কথা বললাম, একটা ভালো গান দিয়ে শেষ করবে না? মানে এইটুকু আমার ইচ্ছা নতুন বছরে তুমি পূরণ করো।
অফকোর্স
আর কলকাতা টিভি দর্শকদের
আমি গান,
মনের ইচ্ছা তুমি
হ্যাঁ
উইশটা করে দিও তাদেরকে।
আমি প্রথমে উইশটা করে দিতে চাই কলকাতা টিভির সকল দর্শককে। আমি জানাতে চাই নতুন বছরের অনেক 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 ভালোবাসা, সবাই খুব ভালো করে কাটাও এই বছরটা। আর যেটা আমরা ডিসকাস করলাম যে একটু দয়া দেখালে আমার মনে হয় না খুব একটা টাকা লাগবে, তো দয়াটা দেখাতেই পারো সবাই, এইটুকুনই চাই আর কিছু না। আমি গানটা দিয়েই শেষ করি বরঞ্চ, আর কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি। আমি গান গাইতে জানি বুঝতে পারি না, আমি কথা রাতে জানি খেতে পারি না, তোমায় ভালোবাসতে জানি লুকিয়ে রাখতে পারি, যন্ত্রটি হায়ে যন্ত্রণা দেয়, আমি বলতে চাইছি কিছু কিছু শোনো, তুমি বুঝতে পারছো না কেন আমি কতটা আমি ঘুম পাড়াতে জানি স্বপ্ন বুনতে পারি না, আমি সাহিত্যে খুশি গুণা বুনতে পারি না, আমি প্রেম করতে জানি প্রেমিক হতে পারি না পারি না। আমি প্রেম করতে পারি প্রেমিক হতে পারি পারি।
থ্যাংক ইউ সো মাচ সোহম, অল দ্য বেস্ট ফর ইউর
থ্যাংক
নিউ
ইউ থ্যাংক ইউ
অ্যাডভেঞ্চার, লাইফ, কাজ, সবকিছুর জন্য, সেটা কলকাতা হোক মুম্বাই হোক। থ্যাংক ইউ সো মাচ আমাদের
থ্যাংক ইউ
সঙ্গে এই
থ্যাংক ইউ।
আড্ডায় যোগ দেওয়ার জন্য।
শুনুন পডকাস্ট রাত দিন সাত দিন।